گھرانا میرے حضور کا ہے، یہ گھرانا میرے حضور کا ہے۔
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین، اما بعد، اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ، الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ۔ اصلا ہم درود شریف پاٹ کرار اگرانت فضیلت المدی اکتا فضیلت شننی، اللہ رسول صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کرچن جا سرمر بہرکو ہی لکرہ قیامتر بایا بہو এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি সেই মুক্তি পাবে যে দুনিয়াতে আমি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আজকে আলোচনার শুরুতে আমরা কয়েকটি ভালো ভালো নিয়ত করি। আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। আমরা যা কিছু বলি শুধু রিজাই ইলাহির জন্য বলার চেষ্টা করবো। আপনি মাদ্রাসার দর্শক বৃন্দ, আপনিও নিয়ত করতে পারেন, কারণ নিয়তে বান্দার সওয়াবকে বৃদ্ধি করে, নিয়ত ভালো হলে সওয়াব পাওয়া যায়। আপনি নিয়ত করেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। আমি যা শুনবো আমল করে তা অপর ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেব। আসুন আমরা অনুষ্ঠান শুরুতে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলার কোরআনে মজিদ থেকে তেলাওয়াত শ্রবণ করব। এরপর করে ইনশাআল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
দে গমো কি ধূপ মে ও সায় জুলফে দুতা কর দে মুনাওয়ার মেরি আঁখো কো মেরে শমসো দুহা কর দে গমো কি ধূপ মে ও সায় জুলফে দুতা কর দে जहाँ बानी अता कर दे भरी जन्नत हिबा कर दे जहाँ बानी अता कर दे بھری جنت ہبا کر دے نبی مختار کل ہے جس کو جو چاہے عطا کر دے نبی مختار کل ہے جس کو جو چاہے عطا کر دے منور میری آنکھوں کو میرے چمک دعا کر دے جہاں میں ان کی چلتی ہے وہ دم میں کیا سے کیا کر دے جہاں میں ان کی چلتی ہے وہ دم میں کیا سے کیا کر دے زمین کو آسماں کر دے سوریا کو سرا کر دے زمین کو آسماں کر دے سوریا کو سرا کر دے نبی مختار کل ہے جس کو ہے عطا کر دے نبی مختار کل ہے جس کو جو چاہے عطا کر دے منور میری آنکھوں کو میرے شمس و دعا کر دے غموں کی دھوپ میں وہ سایہ زلف دوتا کر دے
صلی اللہ علیہ حبیب اللہ ماشاءاللہ مرحبا مدنی چینل درشکبৃন্দ এই সিলসিলার আজকের পর্ব হচ্ছে এজিদের মন্দ স্বভাব অর্থাৎ তার বদ আচরণ খারাপ আচরণ নিয়ে আজকের আলোচনা তো মদনী চ্যানেল দর্শকবৃন্দ মহরমের মাস কারবালার ইয়াদ স্মরণের মাস এজিদ সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যেভাবে নির্মম অত্যাচার নির্যাতন করেছে এজিদের যে পরিণতি হয়েছে আজকে সেই বিষয় সে আলোচনা হবে ইনশাআল্লাহ আসুন আমরা সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ পোষণকারী যারা সাহাবা ইকরামের প্রতি খারাপ আচরণ পোষণ করে তাদের কি পরিণতি হয় সেই ব্যাপারে আমরা শুনি হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে একজন বিয়াদব বদমাশ যে সাহাবা ইকরামের সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ বাক্য সে করে যাচ্ছে অর্থাৎ মন্দ আচরণ সাহাবা ইকরামকে নিয়ে সে করে যাচ্ছে তখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলল তোমার এই আচরণ তুমি বন্ধ করো নয়তো আমি তোমার জন্য বদদোয়া করব এই বিয়াদব আমাদের সমাজেও আছে গায়ে জুত থাকলে তারা পরোয়া করে না মুরব্বির ইজ্জত সম্মানকে দেখে না এই ধরনের সে বলে উঠল বিয়াদব আপনি যেমন ইচ্ছা বদদোয়া করেন আমার কোনো ক্ষতি হবে না তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিয়াতের মধ্যে রাগান্বিত হয়ে এসে সাহাবাই কেরামকে গালি দেওয়া এটা কোন নেককার মুমিন মুসলমান বদদাস করে না কারণ সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি সাহাবাই কেরাম সবাই জান্নাতি সাহাবাই কেরামগণ আকাশের তারা তাদের শান মান আমাদের চাইতে অনেক উদ্দে তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বদদোয়া করলেন হে আল্লাহ যদি এই ব্যক্তি তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে অপমান বা অপবাদ বা বিভিন্ন ভাবে কুটুক্তি করে তাকে তাহলে তুমি আজই তার উপর কহর ও গজব নাজিল করো দোয়া এতটুকু ছিল এর মধ্যে এই ব্যক্তি তার এই বদদোয়ার ফল এভাবে তার উপর পড়ল সেই নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে ব্যক্তি নামাজও পড়ে সেই হঠাৎ একটি পাগলা উট এসে তাকে কামড়িয়ে ধরল কামড়িয়ে ধরে এই বিয়াদবকে একটা আসার অর্থাৎ ধাক্কা যেটাই বলি আমরা মেরে জমিনে ফেলে দিল আর উট তার উপর বার বার বসতে লাগলো এভাবে বসে তার হাড্ডি পাজার সব ভেঙ্গে চুরমার করে দিল এভাবে এই বিয়াদব এই দুশ্মনে সাহাবির অর্থাৎ যে সাহাবির প্রতি দুশ্মনী পোষণ করত এই বিয়াদব এভাবে মারা গেল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি একজন সাহাবা ছিলেন ওনার বদদুয়ার প্রতিফল সেই সাথে সাথে পেয়ে উটের আক্রমণের কারণে এই বিয়াদব মৃত্যুর পথে পতিত হলো। তোমাদের চ্যানেলের দর্শক বৃন্দ, যারা সাহাবা ইকরামের সাথে, যারা আউলিয়া ইকরামের সাথে, যারা আহলে বায়াতের সাথে দুশ্মনি করে বা খারাপ আচরণ করে, তাদের শাস্তি দুনিয়াতেও আছে, পরকালেও আছে। আজকে সেই বিষয়ে আমরা শ্রবণ করব। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী ভাইরা রয়েছে, আমরা শুরুতে নুরুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইব এই ব্যাপারে।
জি, আসলে কামাল ভাই, আপনি সাআদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করলেন ওনার একটি ঘটনা, তো এটা হবেই না কেন? কেননা মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে, আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, অর্থাৎ আমার সাহাবীদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার লোক।
সুবহানাল্লাহ। বেশক
অনেক রিওয়ায়েতের মধ্যে রয়েছে, যেটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, খায়রু উম্মতি আল করনুল লাযিনা ইয়ালুনি ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ, অর্থাৎ আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আমার যুগের লোকেরা, তথা সাহাবায়ে কেরাম, অতঃপর তাদের পরবর্তী লোকেরা, অর্থাৎ তাবেঈনগণ, অতঃপর তাদের পরবর্তী লোকেরা, অর্থাৎ তবে তাবেঈনগণ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের প্রতি কেউ যদি এরকম বিদ্বেষ পোষণ করে বা বিয়াদবি করে, অবশ্যই তাদের পক্ষ থেকে শাস্তি আসবে।
মূল মকসদ আল্লাহ রাসূলের পর থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার মধ্যে আমার নবী সরে সাহাবায়ে কেরাম উত্তম।
অবশ্যই, যে আলহামদুলিল্লাহ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ওখানে মনে করেন এটার আকীদা হচ্ছে যে সর্ব নবীদের পরে সবচেয়ে উত্তম হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, এরপর তাবেঈনগণ, এরপর তবে তাবেঈনগণ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্টদানকারী ইয়েজিদের মন্দ পরিণতি সম্পর্কে। তো ইয়েজিদ আসলে এত খারাপ একটা ইতিহাসের একটা পাতার নাম, যে ইতিহাসের পাতা যখন মানুষ উল্টাই তখন তার মধ্যে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে ঘৃণা চলে আসে। তো ইয়েজিদ সে আসলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়ে জালিম হয়েছে সেটা না, সে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেও ছোটকাল থেকে অনেক বিয়াদবি করে আসছে।
এটা ছোটকাল থেকে তার এভাবে বিয়াদবির অভ্যাস
স্বভাব ছিল, এটা তার একটা স্বভাব ছিল, কেননা সে তার ব্যাপারে রয়েছে, সে 25 হিজরিতে দামেস্কে তার জন্ম হয়। তো সে খুবই মোটা ছিল, বিকৃত চেহারা সম্পন্ন ছিল, বদমেজাজি ছিল, ফাসিক, মদ্যপায়ী, ব্যভিচারী। তো তো তার কার্যকলাপের মধ্যে নামাজ কাজা করা এরকম ছিল,
জীবনের মধ্যে ইসলামী তরিকা নাই, শরীয়তের আমল নাই
ছিল না। যখন থেকে সে বড় হতে শুরু করেছে, সে চিন্তা করতেছে আমার এই লম্পটগিরি তো বেশি দিন চলবে না, যদি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যদি রাষ্ট্রীয় শাসনের মধ্যে প্রশাসক হিসেবে বসেন তো কি হবে, দেখা যাবে আমাকেই প্রথমে শাস্তিতে ওনারা দিবেন। তো তার এটা প্ল্যানিং ছিল, তার এটা একটা চিন্তা ভাবনা ছিল যে যেভাবে হোক আমার মন্দ চরিত্রটা এখানে প্রয়োগ করতে হবে, এখানে ব্যাপক প্রসার করতে হবে, যেটা ভালো চরিত্র, উত্তম চরিত্র, এটা যে কোনো ভাবে এটাকে দুলিশাত করতে হবে।
আমার ক্ষমতা হুকুমত এগুলাকে চাই, আমার মন্দ সবকে চাই রাখতে চাই,
এবং সে সবসময় এরকম ভয়ের মধ্যে থাকতো যে কোন সময় ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার উপর দৌড়া মারতেছেন। এভাবে বিভিন্ন হুকুম প্রয়োগ করে তাকে বিভিন্ন ভাবে শাস্তি প্রয়োগ কখন তার উপর চলে আসতেছে এটা নিয়ে সে সবসময় ভয়ের মধ্যে থাকতো। এবং কামাল ভাই আসলে সে এত বড় জালিম, এখানে রিওয়ায়েতের মধ্যে রয়েছে সে 700 সাহাবায়ে কেরামকে শহীদ করেছে।
আল্লাহ 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 আল্লাহ,
700 সাহাবায়ে কেরামকে শহীদ করেছে এবং 10,000 সাধারণ মুসলমান কে শহীদ করেছে, মদিনাবাসী, মক্কাবাসী,
আহলে আরবের মধ্যে,
মোর আরবের মধ্যে সে তার এই জালিমানা আন্দাজ প্রয়োগ করতে গিয়ে, সে তার এই খারাপ দিকগুলো প্রচার এবং প্রসার করতে গিয়ে 10,000 সাধারণ মানুষ 700 সাহাবীকে সে শহীদ করেছে।
মনে হয় তাদের মধ্যে এমন হতে পারে 700 সাহাবী, 10,000 সাধারণ মানুষ, যাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা মহব্বত ছিল, মানে তাদেরকে সবাইকে কি করে দিয়েছে,
শেষ করে দেওয়া তার উদ্দেশ্য ছিল। এবং সে এত বড় জালিম, সে তার দুশ্চরিত্রকে প্রয়োগ, প্রসার এবং প্রচার করার জন্য সে এমনভাবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছিল
যে যে কোনো ভাবে সে তার শাসন কার্যটা পাওয়ার জন্য রাত দিন উঠে পড়ে লেগেছিল, এবং সে তার মতো যেগুলো দুশ্চরিত্র সম্পন্ন লোক তাদের সাথে ভালো বন্ধুত্ব করে তাদেরকে নিয়ে একটা বড় একটা, আমি যদি এরকম কোনো কিছু করতে পারি, সঙ্গবদ্ধ থাকতে পারি, গ্যাং তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ যখন আমার পক্ষে আমার মতো লম্পট হবে তখন এই লম্পটগিরিটা অনায়াসে চলতে থাকবে। তো আমার ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইতের যারা সদস্য এবং সাহাবায়ে কেরাম ওনারা কিন্তু এগুলো পছন্দ করতেন না। এবং আপনারা শুনেছেন মুবাল্লিগদের জবান থেকে যে ইয়াজিদ সে এত বড় লম্পট, এত বড় অপরাধী, এত বড় ইতিহাসের কলঙ্কজনক একটা অধ্যায়ের নাম, সে মসজিদে নববী শরীফে যখন সে আক্রমণ করেছিল মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে, সে মসজিদে নববী শরীফের পিলারের মধ্যে তার গোড়া বেঁধেছিল।
মানে ইয়াজিদ মদিনা আক্রমণ করার কারণ শুধু ক্ষমতা দখল।
এবং হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওই সময় পাগল বেশে মদিনা শরীফের মধ্যে আমি অবস্থানের মধ্যে ছিলাম যখন সে ইয়াজিদ তার এই মারাত্মক আক্রমণ করে সে এত বেশি তার জালিম স্বভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল যে আমি তখন ওই হযরত সাইয়েদুনা সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা পাগল সে যে আমি কোথায় ছিলাম, মসজিদে নববী শরীফে ছিলাম। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াজিদ বাহিনীর মন্দ আচরণ, যে ইয়াজিদ যে সৈন্যগুলো পাঠিয়েছিল তাদের আচরণ এত বেশি মারাত্মক হয়ে গিয়েছিল আমার লাগতেছে যে কোন সময় আসমান থেকে গজবের পাথর নিক্ষেপ হয়। মানে পরিবেশটা এমন গোলাটি করে ফেলেছিল। শুধু তাই নয়, সে মদিনা শরীফ আক্রমণ করে তার বাহিনী লম্পট বাহিনী তারা কোথায় গেল, মক্কা শরীফের দিকে গেল। মক্কা শরীফে গিয়ে আপনারা অনেক
মুসলমান,
জি জি নামদারি মুসলমান ছিল, তারা গেটাপের দিক দিয়ে সুন্দর সচ্চরিত্রবান,
মনে করে নামাজ কাজা করছে, সে মদ পান করছে, সে ব্যবিচার করছে, সে এগুলাকে মানে ভালো বলছে, মানুষের কাছে প্রচার প্রসার করতেছে। তো এই মানুষটা মুসলমানের
জি শুধু তাই নয় কামাল ভাই, আসলে এরকম রিওয়ায়েতের মধ্যে এসেছে যে ইয়াজিদ বাহিনী এর মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যায়, সেখানে মক্কা শরীফের হেরম শরীফের বাইরে দাঁড়িয়ে তারা কিছু পাথর নিক্ষেপ করে যেগুলোকে তখনকার সময়ে অগ্নি স্ফুলিঙ্গ পাথর বলা হতো, এগুলো নিক্ষেপ করেছে। তো এত বেশি তারা পাথর নিক্ষেপ করেছিল যে তাদের ওই আগুনের মিনজালিক নামক পাথরের সে গোলা বারুদের কারণে কাবা শরীফের গিলা পর্যন্ত পুড়ে গিয়েছিল।
ওখানে কাবার উপর যেটা ছিল আল্লাহ তাআলার একটা শায়ের নিদর্শন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবের পরিবর্তে যেটা আল্লাহ তাআলা দুম্বা প্রেরণ করেছেন ওটা সিং
তখনকার সাহাবায়ে কেরাম বলেন তখনকার যারা মুসলমান ছিল তারা এটা দেখে আল্লাহ তাআলার কারিশমা আল্লাহ তাআলার কুদরত বুঝতো,
জান্নাতের দুম্বার একটা নিদর্শন,
ওটা দেখে তাদের নিজেরও কোরবানি দেওয়ার জন্য ইচ্ছে হতো। এবং এটা এমন নজর কাড়া ছিল ওই সিংটা যে দেখলেই মানুষের স্পেশাল একটা ইমানি চেতনা চলে আসে। তো ওই জিনিসটা পর্যন্ত সেই জালিম ইয়াজিদের কারণে নষ্ট হয়ে গিয়েছে।
অথচ যে খানায় কাবাকে একবার নজরে প্রথম দেখলে যে দোয়া করে দোয়া কবুল হয়, আর এই নামদারি মুসলমান খানায় কাবার মধ্যে আগুন লাগাই ইয়াজিদ।
শুধু তাই নয়, একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে যে খানায় কাবার কথা আপনি বললেন যে কাবা শরীফের কি ফজিলত, কিয়ামতের দিন যখন কিয়ামত সংগঠিত হবে তখন আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতাকে পাঠাবেন যে তোমরা কাবা শরীফকে নিয়ে আসো। ওরা যাবে, স্বর্ণের কতগুলো শিকল থাকবে, ওগুলি নিয়ে তারা যখন কাবা শরীফকে নিয়ে আসার জন্য যাবে তখন কাবা শরীফ বলবে হে আল্লাহ তুমি তোমার দরবারে কিছু দোয়া কবুল না হওয়া পর্যন্ত আমি এক কদমও সামনের দিকে যাব না। তখন বলা হবে, কাবা বলবে যে আল্লাহ আমার এগুলো কবুল করা হোক। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসবে যে কি তুমি বলো। তখন কাবা বলবে হে আল্লাহ আজ্জা ওয়াজাল কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আমাকে মহব্বত করেছে, তাওয়াফ করেছে, জড়িয়ে ধরে কান্না করেছে, হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের বিনা হিসেবে মাগফিরাত হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে তোমার দরবারে হাজির হব।
সুবহানাল্লাহ।
তখন কাবা শরীফের এই যখন আরজি দেওয়া আরজি আল্লাহ তাআলার দরবারে পেশ করবে তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে হে আমার কাবা তুমি আমার খুবই প্রিয়কর, তুমি যেটা চাচ্ছ সেটা অবশ্যই তুমি চাওয়ার উপযুক্ততা তুমি রাখো, কিন্তু আসলে ঘটনা হচ্ছে তোমার গড় তাওয়াফ করে অনেক হাজি গড়ের মধ্যে গিয়ে তারা নাফরমানি করে তাদের অনেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তো তাদেরকে কি এটা দেওয়া, এটা তো আমার কি না সিস্টেমের মধ্যে নাই। আমি চাইলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, আমি চাইলে ক্ষমা করতে পারি, কিন্তু তারা অনেকেই জাহান্নামের হকদার হয়ে গিয়েছিল। তখন কাবা বলবে, হে আল্লাহ, তোমার দরবারে আমার একটাই আরজি, যারা আমাকে মহব্বত করে জড়িয়ে ধরেছে পৃথিবীর বিভিন্ন কোনায় থেকে আমাকে মহব্বত করে চোখের পানি ছাড়তো, আল্লাহ আমি কখন কাবা দেখব? ওই মানুষদেরকে ফেলে আমি কেন তোমার দরবারে হাজির হব? আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তাদের মাগফিরাত হবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবারে হাজির হব না। তখন আল্লাহ তাআলা রহমতের সাগরে ঢেউ আসবে। আল্লাহ তাআলা তো দয়ালু, আসলে এগুলো আল্লাহ তাআলা করতেছেন আমাদেরকে ক্ষমা করানোর জন্য। তো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, হে কাবা, তুমি যে দোয়া, যে প্রার্থনা, যে আবেদন আমার কাছে করেছো সে প্রার্থনা কবুল করা হলো। তো কিতাবের মধ্যে রয়েছে, তখন দুনিয়ার যত মানুষ কাবাকে মহব্বত করত সবাই চলে আসবে, তখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবে, তারা কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে, আর ওই কাবা শরীফ আসতে থাকবে ওই অবস্থা দেখে দুনিয়ার যারা কাবা শরীফকে একটু কম মহব্বত করত তারা আফসোস করবে, হাই আজকে আমরাও যদি কাবা শরীফকে ওদের মতো মহব্বত করতে পারতাম আজকে তাদের মতো সুসংবাদ নিয়ে আমরাও জান্নাতে চলে যেতে পারতাম। তো ওই কাবা শরীফ যেটার মূল্যায়ন আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে এতটুকু, ওই কাবা শরীফের মধ্যে ওরা কি করতেছে? মিন জালিক নামক অস্ত্র দ্বারা, আগুনের গোলা দ্বারা, কামান ও ওগুলো দ্বারা তারা কাবা শরীফের সম্মানকে নষ্ট করতেছে। তো এত বড় জালিম, তারা কাবা শরীফকে এত অবমাননা করলো, অসম্মান করলো, এবং কাবা শরীফের উপরে ইসমাইল আলী ইসলামের দুব্বার যে আপনার শিং ছিল সেটাও নষ্ট করলো, যেটাকে আল্লাহ তাআলা শিআরুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার নিদর্শন বলা হয়েছে, যেটাকে দেখলে ইমান তাজা হতো। তো ওই কাফিরদের ওই লম্পট ইয়েজিদি নামদারি মুসলমান ইয়েজিদি বাহিনী তারা ক্ষমতার লোভে পড়ে, তারা দুনিয়ার লোভে পড়ে, তারা ভালো এবং মন্দের পার্থক্য ভুলে গিয়েছিল, তারা আসলে বিবেক, তাদের সুস্থ বিবেক যেটাকে আকলে সলিম বলা হয়, সুস্থ বিবেক এবং কলবে সলিম সুস্থ হৃদয় বা প্রশান্ত হৃদয়, এগুলো থেকে তারা মাহরুম হয়ে গিয়েছিল। কেননা একটা জিনিস মনে রাখবেন কামাল ভাই, যখনই কোনো মানুষ দুনিয়াকে বেশি মূল্যায়ন করতে শুরু করে তার থেকে আখেরাতের সেই মূল্যায়নটা কমে যায়। আপনি যখন একটা জিনিসকে দেখবেন আপনি দাড়িপাল্লার মধ্যে, আপনি যখন একটা জিনিসকে বেশি ওজনদার করতে চাইবেন আর একটা এটা হালকা হয়ে যাবে। তদ্রূপ দুনিয়া এবং আখেরাত হচ্ছে ওই রকমই, যে আপনি যদি একটাকে বেশি মূল্যায়ন করেন আর একটা এটা হালকা হয়ে যাবে।
হাদিসের খুলাসা, জি, সমস্ত গুনার মূল দুনিয়ার মহাব্বত।
জি জি জি,
আল্লাহ তাআলা আজকের আলোচনা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমরা যা শুনলাম এই শোনার পর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।